ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। আমাদের আজকের অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শতরূপা বড়ুয়া। বাংলাদেশে ভারতে এখন রাত আর এখানে ওয়াশিংটনে বেলা ১২টা। আজকের আয়োজনে আছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন, আরও রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট, এবং রয়েছে বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক সেমিনার নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের সম্প্রচারে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে, সেজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি, আপনাদের সহনশীলতার জন্য ধন্যবাদ। তবে রোজকার মতো শুরুতেই রয়েছে বিশ্ব সংবাদ।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। সিরিয়ায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর সর্বসাম্প্রতিক বিমান হামলাও সীমান্ত শহর কোবানি অভিমুখী ইসলামিক স্টেট জঙ্গি বাহিনীর অগ্রাভিযান প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, কুর্দি লড়াকুদের সঙ্গে প্রায় সপ্তাহ তিনেকের লড়াইয়ের পর এলাকাটি এখন জঙ্গিদের হস্তগত হতে চলেছে প্রায়। যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী সূত্রে বলা হচ্ছে, সোমবার দিন শেষে এবং মঙ্গলবার ভোরে কোবানি বা ওই আইন আল আরব এলাকার কাছাকাছি ইসলামিক স্টেট জঙ্গিদের অবস্থানগুলোতে বিমান হামলা চালানো হয়েছে এবং অন্যান্য লক্ষ্যবস্তুর সঙ্গে বিমান বিধ্বংসী কামানবাহী একটি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। তবে তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্থলবাহিনী দিয়ে ওই অগ্রাভিযান প্রতিহত না করা হলে সিরিয়া তুরস্ক সীমান্তবর্তী ওই এলাকাটি উগ্রপন্থী সুন্নি জঙ্গি গ্রুপটির কব্জায় চলে যাবে। হংকংয়ে আন্দোলনরত ছাত্রীরা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন বলেই স্থির রয়েছে এখনও। ইত্যবসরে আধা স্বায়ত্তশাসিত ওই চৈনিক ভূখণ্ডটিতে গণতন্ত্রকামী আন্দোলন ক্রমেই স্তিমিত হয়ে পড়ছে। সরকারি দপ্তর ভবনগুলোর সামনে প্রধান প্রধান সড়কগুলোয় মাত্রই কয়েকশো ছাত্রই এখন আস্তানা ঘেরে রয়েছেন, যেখানে কিনা এই গেল মাসের শেষের দিকে যখন কিনা আন্দোলন শুরু হয়েছিল আন্দোলনরত ছাত্রের সংখ্যা ছিল হাজার হাজার। এখন আনুষ্ঠানিকভাবে ওই নিষ্পত্তি আলোচনা শুরুই হবে কখন সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে না। মাদ্রিদের এক চিকিৎসা সেবিকা নার্স কিভাবে ইবোলায় আক্রান্ত হলেন স্পেনের কর্মকর্তারা এখন সেটা তদন্ত করে দেখছেন। এই চলতি সংক্রমণ প্রবাহ শুরুর পর থেকে নিয়ে এই প্রথম কেউ পশ্চিম আফ্রিকার বাইরে এ রোগে আক্রান্ত হলেন বলে জানা গেল। স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তারা বলছেন, স্পেনের যে দুই মিশনারি ধর্মযাজক ওই রোগে আক্রান্ত হয়ে লাইবেরিয়া ও সিয়েরা লিওন থেকে ফিরে আসার পর মারা যান গত মাসে, এই চিকিৎসা সেবিকা তাঁদের চিকিৎসায় পরিচর্যা কাজে সাহায্য করেছিলেন, তবে ওই চিকিৎসা পরিচর্যায় সকল প্রকার সাবধানতায় নিরাপত্তা ব্যবস্থা দিয়েও অবলম্বন করা হয়েছিল। জাপানি দুই বিজ্ঞানী এবং জাপানি বংশোদ্ভূত এক আমেরিকান বিজ্ঞানী এবার ২০১৪ সালের নোবেল পুরস্কার পেয়েছেন পদার্থবিজ্ঞানে। পরিবেশ বান্ধব নীলাভ এলইডি আলোক বিচ্ছুরণ সংশ্লিষ্ট তাঁদের আবিষ্কারের স্বীকৃতিতে। এই তিন গবেষক হলেন ইসামু আকাসাকি, হিরোশি আমানো এবং সুজি নাকামুরা। ১৯৯০ দশকে এঁরাই প্রথম জ্বালানি সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী নতুন ধরনের নীলাভ এলইডি বাতি তৈরি করেন। এই এলইডি বাতি এখন ১৬টি সাধারণ বাতি অথবা ৭০টি ফ্লোরেসেন্ট বাতির সমান আলো দিতে পারে। বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সম্পর্কে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এদেশের আপামর জনসাধারণ গণতন্ত্র চায় এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে তার কথায় বর্তমান অবৈধ সরকার দেশে স্বৈরতন্ত্র কায়েম করছে। তিনি বলেন, আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর বিএনপির পক্ষ থেকে বারবার আলোচনা ও সংলাপের জন্য অনুরোধ করা হয়েছে। এ প্রসঙ্গে রিজভী বলেন,
আমরা আলোচনা সংলাপের কথা বারবার বলে এসেছি, তাদের পক্ষ থেকে উচ্চতর ফোরাম থেকে বলা হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, আর পদত্যাগ না করলে এদেশের গণতন্ত্রকামী মানুষ আন্দোলনের মাধ্যমে তাকে উচ্ছেদ করতে মাঠে নামবে। রিজভী বলেন, এখনো আন্দোলন চলছে এবং প্রয়োজনে ভবিষ্যতে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করা হবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারত বাংলাদেশের আশুগঞ্জে একটি নৌবন্দর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের তাতে সায় রয়েছে, জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী। মতিউর রহমান চৌধুরীর রিপোর্টটি আমরা আপনাদের পরে শোনানোর চেষ্টা করব। যান্ত্রিক গোলযোগের কারণে এই ত্রুটির জন্য আমরা ক্ষমা প্রার্থী। আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা সংবাদ শুনছেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তান মধ্যবর্তী সীমান্ত এলাকায় ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে গুলি বিনিময় অব্যাহত থেকেছে আজ মঙ্গলবার এবং নবতর এ সহিংসতায় প্রাণ হারিয়েছেন অসামরিক নয় ব্যক্তি। ওই নয় ব্যক্তি হন সোমবার দিন নিহত হন। বিরোধিত কাশ্মীর অঞ্চলকে ঘিরে বাঁধা সংঘাতে বিগত এক দশকেরও বেশি কালে এত বড় সংখ্যায় অসামরিক প্রাণ বিনাশ এটাই প্রথম ঘটল। এ সংঘাত শুরু হয় রবিবার রাত থেকে এবং দুপক্ষই এর জন্যে একে অপরকে দুষছে। 2003 সালে দুদেশের ভেতরে সম্পাদিত অস্ত্রবিরতির পর এটাই সবচেয়ে মারাত্মক সংঘাত। সংঘাতের কারণে ভারতীয় কাশ্মীরে সীমান্ত এলাকায় বসবাসরত শত শত গ্রামবাসী প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। এ মাসে পাকিস্তান অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে ভারতে গোলাবর্ষণ করেছে বলে বিভিন্ন চৌকিতে খবর পাওয়া গিয়েছে। এ সম্পর্কেই কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়। কলকাতা প্রতিবেদকের রিপোর্টটি পরে শোনানোর চেষ্টা করব আমরা। ভারতে প্রাচীন কিছু আইন বাতিল করবার চেষ্টা চলছে, এ সম্পর্কে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত। এই রিপোর্টটিও যান্ত্রিক গোলযোগের কারণে আমরা শোনাতে পারছি না। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার IMF-এর বিশেষজ্ঞরা বলছেন যে বিশ্বে এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি চলছে অসম গতিতে কলেবরে এবং এবছর এই প্রবৃদ্ধি হবে প্রত্যাশার চেয়ে কিছু কম এবং 2015 সালেও সেটাই হবে বলে ধারণা করা হচ্ছে। আজ মঙ্গলবার ওয়াশিংটনে বৈশ্বিক প্রবৃদ্ধির যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে দেখা যাচ্ছে যে প্রবৃদ্ধি হবে এবছর 3.3% মাত্রায় এবং আসছে বছর এই প্রবৃদ্ধি হবে 3.8% মাত্রায়। দুটোই আগাম যেমনটি কিনা আন্দাজ করা হয়েছিল তার চেয়ে কিছু কম। খবর শেষ করার আগে সংবাদ শিরোনাম অংশ আরেকবার শোনাচ্ছি। সিরিয়ায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর সর্বসাম্প্রতিক বিমান হামলাও সীমান্ত শহর কোব্বানি অভিমুখী ইসলামিক স্টেট জঙ্গি বাহিনীর অগ্রাভিযান প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন কুর্দি লড়াকুদের সঙ্গে প্রায় সপ্তাহ তিনেকের লড়াইয়ের পর এলাকাটি এখন জঙ্গিদের হস্তগত হতে চলেছে প্রায়। যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী সূত্রে বলা হচ্ছে সোমবার দিন শেষে এবং মঙ্গলবার ভোরে কোবানি বা ওই আইন আল আরব এলাকার কাছাকাছি ইসলামিক স্টেট জঙ্গিদের অবস্থানগুলোতে বিমান হামলা চালানো হয়েছে এবং অন্যান্য লক্ষ্যবস্তুর সঙ্গে বিমান বিধ্বংসী কামানবাহী একটি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে। হংকংয়ে আন্দোলনরত ছাত্রীরা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন বলেই স্থির রয়েছে এখনও। ইত্যবসরে আধা স্বায়ত্তশাসিত এ চৈনিক ভূখণ্ডটিতে গণতন্ত্রকামী আন্দোলন ক্রমেই স্তিমিত হয়ে পড়ছে। সরকারি দপ্তর ভবনগুলোর সামনে প্রধান প্রধান সড়কগুলোতে মাত্রই কয়েকশো ছাত্র এখন আস্তানা গড়ে রয়েছেন, যেখানে কিনা এই গেল মাসের শেষের দিকে যখন কিনা আন্দোলন শুরু হয়েছিল আন্দোলনরত ছাত্রের সংখ্যা ছিল হাজারে হাজারে। এখন আনুষ্ঠানিকভাবে এ নিষ্পত্তি আলোচনা শুরুই বা হবে কখন সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে না। মাদ্রিদের চিকিৎসা সেবিকা নার্স কিভাবে ইবোলায় আক্রান্ত হলেন স্পেনের কর্মকর্তারা এখন সেটা তদন্ত করে দেখছেন। জাপানি দুই বিজ্ঞানী এবং জাপানি বংশোদ্ভূত এক আমেরিকান বিজ্ঞানী এবার 2014 সালের নোবেল পুরস্কার পেয়েছেন পদার্থবিজ্ঞানে। পরিবেশ বান্ধব নীলাভ এলইডি আলোক বিচ্ছুরণ সংশ্লিষ্ট তাঁদের আবিষ্কারের স্বীকৃতিতে এই তিন গবেষক হলেন ইসামু আকাসাকি, হিরোশি আমানো এবং সুজি নাকামুরা। 1990-এর দশকে এঁরাই প্রথম জ্বালানি সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী নতুন ধরনের নীলাভ এলইডি বাতি তৈরি করেন। এই এলইডি বাতি এখন 16টি সাধারণ বাতি অথবা 70টি ফ্লোরেসেন্ট বাতির সমান আলো দিতে পারে। খবর শেষ হলো।
Voice of America. ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আপনারা শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটারে। বাংলাদেশ তথা পুরো দক্ষিণ এশিয়ার সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ ইসলামিক স্টেট ও জঙ্গি হুমকি নিয়ে ভবিষ্যৎ নিরাপত্তা প্রশ্নে কী করণীয়, সে বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয় ওয়াশিংটনে। সে বিষয়ে এখন কথা বলছেন সেলিম হোসেন এবং রোকেয়া হায়দার।
রোকেয়া হায়দার, সম্প্রতি স্টেট আল কায়দা সহ নানা জঙ্গি সংগঠনের হুমকি সত্ত্বেও বাংলাদেশের সামনে রয়েছে অপর সম্ভাবনা, এইরকম মন্তব্য করেছেন ওয়াশিংটনে এক সেমিনারে বক্তারা।
আসলে ওয়াশিংটনে কিন্তু এই গত এক সপ্তাহের মধ্যে দুটো এরকম সম্মেলন বা সেমিনার,
গত সপ্তাহে একটা হয়েছিল।
বাংলাদেশে শুধু এই জঙ্গিদের হুমকি নয়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনে বাংলাদেশের যেসব চ্যালেঞ্জ মুখোমুখি হচ্ছে সেইগুলো এবং বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তো এই যে সর্বশেষ যেটা আপনি দেখে এলেন সেটাতে কি বলছেন,
আমেরিকান সিকিউরিটি প্রজেক্ট ছিল ওখানে বাংলাদেশ বিষয়ক আলোচনায়, আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া বিষয়ক ক্লিনটন ব্রাউন, টেড ব্রাউন নামে উনি সবচেয়ে ভালোভাবে পরিচিত, তিনি বলছিলেন যে সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নতি কিভাবে করা যায় সে ব্যাপারে দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পর্ক বাড়িয়ে যুক্তরাষ্ট্র চেষ্টা করছে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে। ক্লিনটন ব্রাউন এক মন্তব্যে তিনি বললেন, বাংলাদেশের সম্ভাবনা অপার কিন্তু সংকট বাস্তবভিত্তিক।
তাই প্রতিবেশী ভারত, পাকিস্তান সহ সকলের সঙ্গে একটা ভালো সম্পর্ক রেখে যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নয়ন এবং বাণিজ্যের সম্পর্ক বাড়িয়ে তোলার কথাই তো তিনি বলেন। বাংলাদেশের সব সংকট উত্তরণ করব, করা হবে বলেই তিনি আশা প্রকাশ করেছেন। তো
এই প্রসঙ্গে তিনি বললেন যে যুক্তরাষ্ট্র আফগানিস্তান এবং পাকিস্তানের সবচেয়ে বেশি উন্নয়ন সহযোগিতা প্রদান করছে, বাংলাদেশকে তিনি তৃতীয় স্থানে রেখেছেন এবং যেসব ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি উল্লেখ করলেন তার ভেতরে রয়েছে জলবায়ু, স্বাস্থ্য এবং নিরাপত্তা বিষয়।
হ্যাঁ, এবং একটি উল্লেখযোগ্য বিষয় যে যুক্তরাষ্ট্রের যে USAID, তারই আর্থিক সহায়তা এবং USAID-র মাধ্যমে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম উন্নয়ন কর্মকাণ্ডে অর্থায়ন করা হবে, তাই তো?
আর ওই অনুষ্ঠানের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ পিস অ্যান্ড সিকিউরিটি ইনস্টিটিউট। তার চেয়ারম্যান মেজর জেনারেল মনিরুজ্জামান বললেন, দেশে ভয়াবহ নিরাপত্তার অভাব রয়েছে, IS সহ নানা জঙ্গি তৎপরতা বাড়ছে, এই অবস্থায় অবিলম্বেই এর প্রতিরোধে ব্যবস্থা নেওয়া দরকার।
আসলে ইসলামিক স্টেটের যে হুমকি বিশ্বব্যাপী দেখা দিচ্ছে, সিরিয়া ইরাকের প্রান্ত ছাড়িয়ে কুর্দিস্তানে গিয়ে পৌঁছচ্ছে, পাশেই রয়েছে তুরস্ক, সব কিছু মিলিয়ে কিন্তু শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, এটা যেখানেই মানে মুসলিম প্রধান দেশ যেগুলো সেখানেও আশঙ্কা করা হচ্ছে যে ছড়িয়ে পড়তে পারে। এমনকি এখানে আমেরিকাতেও বলা হচ্ছে যে এখান যারা জন্ম নিয়েছে এই দেশে, যারা এখানে বড় হচ্ছে তাদের মধ্যে, হ্যাঁ হোমগ্রোন যারা, তাদের মধ্যেও এরকম একটা বাড়ছে যে ইসলামিক স্টেট ভালো কাজ করছে তার বিরুদ্ধে আমেরিকা এবং পশ্চিমী দুনিয়া তৎপর হচ্ছে, এবং সেটা রোধে সেই রকম একটা মানসিকতা, মন মানসিকতা নিয়ে এখানকার মানে তরুণরা এগিয়ে যাচ্ছে ইসলামিক স্টেটের মধ্যে, সেরকমও কিছু খবরাখবর পাওয়া যায়।
জেনারেল মনিরুজ্জামান, বাংলাদেশে জঙ্গি তৎপরতা বিশেষ করে ইসলামিক স্টেটের নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এমন কথা উল্লেখ করে ওই তরুণদের বিষয়টিও এনেছেন যে তরুণদেরকেই টার্গেট করা হচ্ছে এইসব নিয়োগের ক্ষেত্রে। ভারত, মিয়ানমার থেকেও অনেক তরুণ আসছে ইসলামিক স্টেটে,
বাংলাদেশেও আশঙ্কা দেখা দিচ্ছে।
হ্যাঁ, তবে তিনি বাংলাদেশের অর্থনৈতিক যে সম্ভাবনা রয়েছে সেটিকে কাজে লাগিয়ে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি আরও কীভাবে করা যায় সে ব্যাপারেও গুরুত্ব আরোপ করলেন। যুক্তরাষ্ট্র সহ উন্নয়ন সহযোগী যারা রয়েছেন তাদের প্রতি আহ্বান জানালেন বাংলাদেশের উন্নয়নের প্রতি লক্ষ্য রাখার জন্য।
তো আর কি ধরনের আলোচনার মধ্যে আর কি মানে প্রতিফলিত হলো
আলোচনার অন্য যারা প্যানেলিস্ট ছিলেন তাদের ভেতরে একজন অধ্যাপক পিয়াস করিম, অনেকেই জানেন তার নাম, তিনি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতার কথা তুলে ধরলেন, ইসলামিক স্টেট সহ জঙ্গি সংগঠনের তৎপরতার কথা তুলে ধরলেন, তারপরে উন্নয়নের সম্ভাবনার কথা তুলে ধরলেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, একদলীয় শাসন সহ নানা কারণে সেই উন্নতি হচ্ছে না বা ধরে রাখা সম্ভব হচ্ছে না এমন কথাও বললেন অধ্যাপক
পিয়াস করিম। হ্যাঁ, বক্তব্য রাখলেন।
তবে তিনি বললেন যে গণতন্ত্র অনুপস্থিত থাকায় দেশের জঙ্গিবাদের যে হুমকি এখন সম্প্রতি এসেছে এগুলো ওই গণতন্ত্র না থাকার কারণেই আসছে পিয়াস করিমের বক্তব্য অনুযায়ী।
তবে বিভিন্ন জায়গায় যেরকম হচ্ছে যে নির্বাচন, বাংলাদেশে চলতি বছরের জানুয়ারি মাসে 5ই জানুয়ারি নির্বাচনকে নিয়ে নানা আশঙ্কা ছিল, নানা আলোচনা ছিল, সমালোচনা ছিল, কিন্তু এখন ধীরে ধীরে বিশেষ করে এই যে গত মাসেই জাতিসংঘ যে সাধারণ পরিষদের অধিবেশন হলো, সেখানে প্রধানমন্ত্রী হাসিনা আসলেন এবং তারপর অনেক বক্তারাই তুলে ধরছেন যে বাংলাদেশে হয়তো স্থিতি ধীরে ধীরে আসছে, গণতন্ত্র আবার ঠিক মতো ফিরে আসছে এবং বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডকে বিশেষ করে মিলেনিয়াম ডেভেলপমেন্টের যেসব লক্ষ্য অর্জিত হচ্ছে তার কিছু কিছু প্রশংসা হয়েছে। বাংলাদেশ জাতিসংঘে 40 বছর পূর্ণ করলো।
তবে পিয়াস করিমের বক্তব্য অনুযায়ী যে বাংলাদেশের নানা ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে, কিন্তু এই একটা দেশের জাতীয় উন্নয়ন কিন্তু বিশ্ব রাজনীতিতে প্রভাব ফেলে এবং বাংলাদেশে যে সম্প্রতি আইএস সহ নানা জঙ্গি সংগঠনের হুমকি, এগুলোর কারণে বাংলাদেশের সঙ্গে সহযোগী উন্নয়ন সহযোগী যারা রয়েছেন যুক্তরাষ্ট্রের মতো তাদের সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে, এটার যদি প্রতিরোধ অবিলম্বে না করা সম্ভব হয়। হ্যাঁ, তবে বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করার পরে
উনি
পিয়াস করিম যেটা আহ্বান জানালেন সেটি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সহযোগীরা কিভাবে প্রভাব ফেলতে পারে।
হ্যাঁ, তাদেরই সহায়তা কামনা করে। তো পিস অ্যান্ড সিকিউরিটি ইনস্টিটিউটের সিনিয়র ফেলো শাফকাত মুনির তো এখানে উপস্থিত ছিলেন।
হ্যাঁ, শাফকাত মুনির পিস অ্যান্ড সিকিউরিটি ইনস্টিটিউটের একজন ফেলো, তিনিও ওই জঙ্গিবাদের উত্থান সম্পর্কিতই মূলত কথা বললেন, ওই বিষয় নিয়েই কথা বললেন এবং তিনি বললেন যে জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের সব সরকারই সবসময় কাজ করেছে, কিন্তু এই জঙ্গিবাদের নিরসন এক সরকার পরিবর্তন হওয়ার পরে পরের সরকারের আমলে আর ধারাবাহিকতাটা থাকছে না, যার কারণে এটা সমূলে নির্মূল করা সম্ভব হচ্ছে না।
তো সেমিনারে তো জলবায়ু পরিবর্তনের উপরে আলোকপাত করা।
হ্যাঁ হ্যাঁ, নিরাপত্তা বিষয়ক যেহেতু এটা নানান রকম নিরাপত্তার প্রশ্ন এসেছে, তবে জঙ্গিবাদের বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এসছে, জলবায়ু পরিবর্তনের বিষয় এসছে, খাদ্য নিরাপত্তার বিষয় এসেছে, গ্লোবাল ওয়ার্মিং যেটা বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তন,
অঞ্চলে চীনের প্রভাব নিয়ে কোনো আলোচনা হয়?
চীনের প্রভাব নিয়ে কথা বলেছেন বক্তারা যে দক্ষিণ এশিয়া অঞ্চলে চীন নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে, এটা যুক্তরাষ্ট্রের জন্য একটা উদ্বেগের কারণ হতে পারে, সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। আর বঙ্গোপসাগরের মাধ্যমে ভারত মহাসাগরে গুরুত্বপূর্ণ মেরিটাইম নেশন এখন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক এই কারণে আরও বেশি
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তো এই ভবিষ্যতে আরও ঘনিষ্ঠতর হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্পর্ক, এটাই আশা প্রকাশ,
এটাই আশা প্রকাশ করলেন। আর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পর বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়া সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে জঙ্গিবাদ আরও বৃদ্ধির আশঙ্কা ব্যক্ত করলেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুরাষ্ট্র বাংলাদেশের সম্পর্কের ঘনিষ্ঠতা ভবিষ্যতে আরও বাড়বে, অনেকেই প্রশ্ন করলেন এই সম্পর্ক নিয়ে এবং ভবিষ্যতের উন্নয়ন সহযোগিতা নিয়ে যারা ছিলেন।
তো আজকে তো হাতে আর সময় নেই
আমাদের, এই অনুষ্ঠানের এই পর্বে আমি একটি কথা উল্লেখ করতে চাই, শ্রোতাদেরকে জানিয়ে দিতে চাই যে যান্ত্রিক অসুবিধের কারণে, যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের অনুষ্ঠান প্রচারে স্বাভাবিকতা বজায় থাকছে না, তো শ্রোতাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। এবং সেই সঙ্গে আমি সেলিম হোসেনকেও মনে করিয়ে দিতে চাই যে আগামীকাল আমাদের যে হ্যালো ওয়াশিংটন হবে, টক শো হ্যালো ওয়াশিংটন, হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়ও কিন্তু আপনারা এইমাত্র যে বিষয়টিকে কেন্দ্র করে আলোচনা করলেন,
বাংলাদেশের
নিরাপত্তা এবং শুধু বাংলাদেশের নিরাপত্তা না, এই নিরাপত্তা যেমন ধরুন যে সর্বসাম্প্রতিক খবরাখবরে দেখা যাচ্ছে যে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে গুলি বিনিময় চলছে এই মুহূর্তে, ইতিমধ্যেই 9 ব্যক্তি প্রাণ হারিয়েছেন, অসামরিক 9 ব্যক্তি। কাল বলা হচ্ছে যে 2003 সালে যে যুদ্ধ বিরতি হয়েছিল পাকিস্তান এবং ভারতের মধ্যে, সেই অস্ত্রবিরতির পর এই প্রথম এত বিপুল সংখ্যায় অসামরিক ব্যক্তির প্রাণ বিনাশ হলো। তো এটা একটা নিরাপত্তার প্রশ্ন, আফগানিস্তান রয়েছে বিশ্বের অন্যান্য অংশে,
আলোচনার
মধ্যে আসবে আগামীকালের হ্যালো
ওয়াশিংটনে, সবাই শ্রোতারা যোগ দেবেন আশা করি। তো আমাদের আলোচনা এখানে শেষ করছি। শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
বিশ্বব্যাপী বায়ু দূষণ একটি বড় সমস্যা, এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট সম্পর্কে আমাদের জানাচ্ছেন সাবরিনা চৌধুরী। এখন বিশ্বব্যাপী এক ভয়ঙ্কর সমস্যা বায়ু দূষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে প্রতি 8 জনের মধ্যে 1 জন মানুষ বায়ু দূষণের কারণে মৃত্যুবরণ করছে। পরিসংখ্যান অনুযায়ী 2012 সালে 70 লক্ষ অধিবাসী প্রকটভাবে বায়ু দূষণের কারণে মারা যান, যা বিগত 2008 সালের তুলনায় দ্বিগুণ বেশি। তথ্য অনুযায়ী ঘরের ভেতর এবং খোলা জায়গায় বায়ু দূষণের কারণে অকালেই মানুষ হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের সমস্যা এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবরণীতে বলা হয়েছে, বায়ু দূষণের কারণে বেশিরভাগ মৃত্যুর কারণ ঘটছে দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিম্ন ও মাঝারি আয়ের দেশগুলোতে। সেখানে বিশ্বের প্রায় অর্ধেক অধিবাসী তাদের রান্নার কাজ এবং ঘর গরম রাখতে খোলা আগুন এবং অতি সাধারণ স্টোভ ব্যবহার করে থাকে। স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, কয়লা এবং বায়োজ্বালানি যেমন গাছের ডাল, পশুর বর্জ্য, কৃষিজাত ফসলের আবর্জনা ইত্যাদি 2012 সালে 40 লক্ষ অধিবাসীর অকালে মৃত্যুর কারণ। শহর ও গ্রামাঞ্চলের বহিরাঙ্গনের বায়ু দূষণে অতিরিক্ত 30 লক্ষ মৃতের সংখ্যা তাদের সাথে সংযুক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জনস্বাস্থ্য পরিবেশ এবং স্বাস্থ্য সমন্বয়কারী চার্লস ডোরা বলেছেন, বিশুদ্ধ বায়ু বোতলে কেনা যায় না।
It's quite important that countries, nations take action, which is more or less coordinated. And the reason for that is that the airshed small particles travel thousands of kilometers, normally around the hemisphere it traveling east.
তার মতে এই সমস্যার সমাধানে বিশ্বের সব দেশ এবং জাতির এগিয়ে আসতে হবে। তিনি বলেছেন, সাধারণত বাতাসে ধূলিকণা হাজারো মাইল পর্যন্ত উড়ে যায় এবং বেশিরভাগ সময় পশ্চিম গোলার্ধের দিকে এগিয়ে যেতে থাকে। সুতরাং তা থেকেই বোঝা যাচ্ছে একটি দেশের বায়ু দূষণ অন্য দেশে বাতাসের মাধ্যমেও ছড়াচ্ছে।
এখন শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেছেন। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এদেশের আপামর জনসাধারণ গণতন্ত্র চায় এবং তাদের ইচ্ছার বিরুদ্ধে তার কথায় বর্তমান অবৈধ সরকার দেশে স্বৈরতন্ত্র কায়েম করছে। তিনি বলেন, আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর বিএনপির পক্ষ থেকে বারবার আলোচনা ও সংলাপের জন্য অনুরোধ করা হয়েছে। এ প্রসঙ্গে রিজভী বলেন,
আমরা আলোচনা সংলাপের কথা বারবার বলে এসেছি, তাদের পক্ষ থেকে উচ্চতর ফোরাম থেকে বলা হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, আর পদত্যাগ না করলে এদেশের গণতন্ত্রকামী মানুষ আন্দোলনের মাধ্যমে তাকে উচ্ছেদ করতে মাঠে নামবে। রিজভী বলেন, এখনো আন্দোলন চলছে এবং প্রয়োজনে ভবিষ্যতে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করা হবে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারত বাংলাদেশের আশুগঞ্জে একটি নৌবন্দর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশেরও এতে সায় রয়েছে বলে জানাচ্ছেন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সঞ্জীব চক্রবর্তী মঙ্গলবার আগরতলায় এ তথ্য জানিয়ে বলেছেন, ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে জরুরি জিনিসপত্র, খাদ্য সামগ্রী ও ভারী মেশিনারি পাঠানোর কাজে ব্যবহৃত হবে এই বন্দর। সঞ্জীব চক্রবর্তী জানান, এই বন্দর তৈরিতে ভারত প্রয়োজনীয় অর্থ সাহায্য দেবে। তিনি বলেন, এতে করে দুদেশই উপকৃত হবে। ডেপুটি হাইকমিশনার আরও জানান, ভারত ইতিমধ্যে প্রাথমিক পদক্ষেপ হিসাবে এই বন্দরে যাওয়ার জন্য ফেনী নদীর উপর একটি সেতু নির্মাণের 70 কোটি রুপি বরাদ্দ দিয়েছে। সঞ্জীব চক্রবর্তী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ সরকার চট্টগ্রাম বন্দর ব্যবহারেও ভারতের সঙ্গে কথাবার্তা বলছে। যোগাযোগ বৃদ্ধিতে বাংলাদেশ সরকার খুবই আগ্রহী, মন্তব্য করেন সঞ্জীব চক্রবর্তী। 4 দিনের এক সফরে সঞ্জীব এখন আগরতলায় অবস্থান করছেন। আখাউড়া সফর করে আগরতলা আখাউড়া রেল সংযোগের কাজের অগ্রগতি দেখবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে যোগাযোগের সহজ মাধ্যম হচ্ছে বাংলাদেশ। এ কারণে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত, একথাও জানিয়েছেন ভারতের এই ডেপুটি হাইকমিশনার। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে প্রাচীন কিছু আইন এখন বদলানোর চেষ্টা চলছে, এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত জানাচ্ছেন।
দেশ থেকে ঘোড়ায় টানা গাড়ি সেই কবেই উঠে গিয়েছে, কিন্তু আইনের বই থেকে এখনো সরে যায়নি 1879 সালে প্রণীত হ্যাকনি ক্যারেজেস অ্যাক্ট আইনটি, কিংবা 2013 সালের জুলাই মাসেই বন্ধ হয়ে যায় টেলিগ্রাম পরিষেবা। কিন্তু রয়ে গিয়েছে প্রাচীন টেলিগ্রাফ আইনটি। আইনে রয়েছে আড়াই থেকে 3.5 মিলিমিটার দীর্ঘ তামার তার নিজের কাছে রাখলে সেটা কিন্তু অপরাধ, তার জন্য শাস্তি হতে পারে কারাবাস। অথচ কেউ কি জানে এই আইনটির খবর বা তার উদ্দেশ্য? এইরকমই একটি দুটি নয়, অন্তত 100টি পুরনো ও অর্থহীন আইন বাতিল করবার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আইন মন্ত্রক ও আইন কমিশন এই ধরনের সব আইনের তালিকা তৈরি করছে, তারপর আইন বাতিলের দায়িত্ব সংসদের। এক আইন বিশেষজ্ঞ বলেছেন, অস্ট্রেলিয়ায় কিন্তু প্রতি বছর কয়েকটি করে অপ্রয়োজনীয় আইন বাতিল করে দেওয়া হয়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তান মধ্যবর্তী সীমান্ত এলাকায় ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে গুলি বিনিময় অব্যাহত থেকেছে আজ মঙ্গলবার, এবং নবতর এ সহিংসতায় প্রাণ হারিয়েছেন অসামরিক 9 ব্যক্তি। ওই 9 ব্যক্তি নিহত হন সোমবার দিন। বিরোধিত কাশ্মীর অঞ্চলকে ঘিরে বাঁধা সংঘাতে বিগত 1 দশকেরও বেশিকালে এত বড় সংখ্যায় অসামরিক প্রাণ বিনাশ এটাই প্রথম। এ সংঘাত শুরু হয় রবিবার রাত থেকে এবং দুপক্ষই এর জন্যে একে অপরকে দুষছে। 2003 সালে দুদেশের ভেতরে সম্পাদিত অস্ত্রবিরতির পর এটাই সবচেয়ে মারাত্মক সংঘাত। সংঘাতের কারণে ভারতীয় কাশ্মীরে সীমান্ত এলাকায় বসবাসরত শত শত গ্রামবাসী প্রাণ ভয়ে পালিয়েছেন ঘরবাড়ি ছেড়ে। ইতিমধ্যে আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন, এ মাসে পাকিস্তান অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে, ভারতে গোলাবর্ষণ করেছে বিভিন্ন চৌকিতে।
জম্মু কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত বরাবর কানাচক, আরেসপুরা ও পারওয়াল সেক্টরে পাক বাহিনী পুনরায় অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি চালিয়েছে। গতকাল ভারতীয় সময় বেশি রাতের দিকে পাক বাহিনী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর 40টি ঘাঁটি লক্ষ্য করে গুলি চালায়। আন্তর্জাতিক সীমানা লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ শুরু করে। আরেসপুরা সেক্টরে 3 জন গ্রামবাসী এর ফলে আহত হন। বিএসএফ পাক হামলার যোগ্য জবাবও দিচ্ছে। এ নিয়ে এ মাসে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাক বাহিনী 17 বার গোলাগুলি বর্ষণ করল ভারতীয় ভূখণ্ডে। ভারতীয় ভূখণ্ডে বারবার গুলি চালানোর ঘটনায় পাকিস্তানকে সতর্ক করে দিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি। এই ধরনের ঘটনার নিন্দা করে অরুণ জেটলি সাংবাদিকদের বলেছেন, ভারতীয় সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত, প্ররোচনার উচিত জবাবও দিতে তারা প্রস্তুত রয়েছেন এই মুহূর্তে। পাকিস্তানের উদ্দেশ্যে তিনি বলেছেন, সে দেশের বোঝা উচিত এ ধরনের পরিস্থিতি যারা তৈরি করছে তা নিশ্চিতভাবে দুদেশের সম্পর্ক স্বাভাবিক করতে কখনোই সাহায্য করবে না। পরমাশিস খসড়ায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
সিরিয়ায় যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট বাহিনীর সর্বসাম্প্রতিক বিমান হামলাও সীমান্ত শহর কোবানি অভিমুখী ইসলামিক স্টেট জঙ্গি বাহিনীর অগ্রাভিযান প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন, কুর্দি লড়াকুদের সঙ্গে প্রায় সপ্তাহ তিনেকের লড়াইয়ের পর এলাকাটি এখন জঙ্গিদের হস্তগত হতে চলেছে প্রায়। হংকংয়ে আন্দোলনরত ছাত্রীরা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবেন বলেই স্থির রয়েছে এখনও। ইতবসরে আধা স্বায়ত্তশাসিত ওই চৈনিক ভূখণ্ডটিতে গণতন্ত্রকামী আন্দোলন ক্রমেই যেন স্তিমিত হয়ে পড়ছে। মাদ্রিদের এক চিকিৎসা সেবিকা নার্স কীভাবে ইবোলায় আক্রান্ত হলেন স্পেনের কর্মকর্তারা এখন সেটা তদন্ত করে দেখছেন। জাপানি 2 বিজ্ঞানী এবং জাপানি বংশোদ্ভূত 1 আমেরিকান বিজ্ঞানী এবার 2014 সালের নোবেল পুরস্কার পেয়েছেন পদার্থবিজ্ঞানে। পরিবেশ বান্ধব নীলাভ এলইডি আলোক বিচ্ছুরণ সংশ্লিষ্ট তাঁদের আবিষ্কারের স্বীকৃতিতে। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার IMF-এর বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে এখন অর্থনৈতিক প্রবৃদ্ধি চলছে অসম গতিতে, কলেবরে, এবং এবছর প্রবৃদ্ধি হবে প্রত্যাশার চেয়ে কিছু কম এবং 2015 সালেও সেটাই হবে।
সংক্ষিপ্ত কলেবরে বিশ্ব সংবাদ শুনলেন সরকার কবিরউদ্দিনের কাছে। আর এরই সঙ্গে শেষ হয়ে গেল আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের সাথে আরও ছিলেন প্রযোজক তাহিরা কিবরিয়া, প্রকৌশলী কার্টিস বাইনাম। যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের আজকের সম্প্রচারে যে সমস্যা দেখা দিল সেজন্য আবারও আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি শতরূপা বড়ুয়া বিদায় চাইছি আজকের মতো। ভালো থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.